কে ওইটা? এই লোকটা কে যে তোমার দরজা খুলতে বলছে? কি মানুষ এগুলো, কাণ্ড জ্ঞানহীন কতগুলো ইনসান। এখানে খামোখায় বসায় রাখছি তোমাদেরকে দরজার মধ্যে, কথা বলতেছি জরুরি, এর ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করল। কে এই লোকটা? একে তালা সরত, একে ধরে নিয়ে আসো এখানে। হ্যাঁ, তো কি বলতেছিলাম, রহমুল্লাহ বললেন যে আমি ওকে নিয়ে বড় পেরেশানিতে আসছি, একদমই হাসে না কখনো, এভাবে থাকতে থাকলে তো সে মানসিক রুগী হয়ে যাবে। হজরত বলতেন যে আমি নিজে একজন চিকিৎসক, তিনি তো একজন কোয়ালিফাইড হাকিম, তিনি বলতেন আমি একজন চিকিৎসক, আমি একজন কোয়ালিফাইড হাকিম, ইন্ডিয়াতে আমি হাকিম শাস্ত্রে পড়াশোনা করছি, উচ্চ ডিগ্রি অর্জন করছি হাকিম শাস্ত্রে, আমি চিকিৎসক হিসাবে তোমাদেরকে বলি যে তোমরা যদি এই বর্তমান দুনিয়ার যে পরিস্থিতি, মানুষ নানান রোগে শোকে টেনশনে পেরেশানিতে এত আক্রান্ত, এর মধ্যে যদি হাসি খুশিতে না থাকো সবসময়, সবগুলি মানসিক রোগী হয়ে যাবে, সব মানসিক রোগী হয়ে যাবে, হসপিটালে ভর্তি হওয়ার উপযুক্ত হবে। আর না হলে খালি ওরে গালাগালি, ওরে বকাবকি, হ্যাঁ না, ওর সঙ্গে দুর্ব্যবহার, ওর সঙ্গে বদমেজাজি, তেমন দুনিয়ার মানুষের সঙ্গে বদমেজাজি, ওইদিকে আমল আখলাক, ওইদিকে নামাজ রোজা, ওইদিকে লম্বা ওয়াজ, লম্বা বয়ান, লম্বা জিকির, লম্বা দোয়া, লম্বা ইবাদত, লম্বা সেজদা, সবই আছে। বাহ্যিকভাবে দেখলে হয় মানে ফেরেশতা, কিন্তু যে মাথা স্থির না থাকার কারণে, স্নায়ু মোতাদেল এবং ব্যালেন্সের মধ্যে না থাকার কারণে, সে এখন অস্বাভাবিক বদ্দিনির কাজে লিপ্ত, সীমা লঙ্ঘনে লিপ্ত, গুনাহের কবিরা ঘটতেই থাকে, কিন্তু এটা তার মাথায় ধরে না, বুঝে আসে না, নিজেকে বুজুর্গ মনে করতে শুরু করছে আমলের ঢের জমা হওয়ার কারণে। আমলের ঢের জমা করার নাম বুজুর্গ হওয়া, না হার কদম আল্লাহ সন্তুষ্টি মোতাবেক কাটানোর নাম বুজুর্গি, হার নিঃশ্বাস আল্লাহকে সন্তুষ্টি মোতাবেক চলার নাম বুজুর্গি, হার নিঃশ্বাস আল্লাহ রসুলের সন্তুষ্টির উপর অটল থাকার নাম দিনের পথে চলা, বন্দেগীর পথে চলা, জান্নাতের পথে চলা, এটাই মানবতার সর্বোচ্চ সম্মান মর্যাদা, সর্বোচ্চ আসন, এটাই মানবতার সর্বোচ্চ আসন। ইন্দাল আক্রমকম ইন্দাল্লাহ আতকাকুম, আল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন শীর্ষ মর্যাদা, শীর্ষ মর্যাদার আসন তার জন্য যে সর্বক্ষণ আল্লাহকে সন্তুষ্ট রাখে, আল্লাহর অসন্তুষ্টি থেকে একদম বিরত থাকে, তার জন্য মর্যাদার শীর্ষ আসন। শুনতে না, কোরআনের শিক্ষা আমরা শিখতে পারলাম না, এবং আশ্চর্য দুঃখ লাগে, কষ্ট হয়, যাদের মধ্যে আমলের জজ্বা পয়দা হয়, এদের বিশাল সংখ্যাকে আমরা দেখতেছি কেবলই নিজের জজ্বার ভিতরে ডুবে যায়, ইসলাম ভুলে যায়, নিজের জজ্বাটাকে ইসলাম মনে করে, আবেগটাকে ইসলাম মনে করে, আর এইভাবে অসংখ্য লোকের এক্সিডেন্ট হতে থাকে, 10 জন না, 50 জন না, 50,000 না, কোটি কোটি মানুষ এভাবে ইসলামের নামে, দিনের নামে জজ্বার ভিতরে ডুবে শেষ হয়ে যেতেছে, আর এর পরিণাম এই হবে মৃত্যুর পরে দেখতে পাবে আমি মনে করছিলাম কত বড় মুসলমান, এখন আমার তো কিছু নাই, আমি তো খালি হাত, এখন তো আমার জন্য এই দণ্ডা এবং শাস্তির। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে আমরা ভুল বুঝতেছি, আমাদের ধারণা হচ্ছে সাহাবারা দিন রাত কোরআন শরীফ নিয়ে বসে থাকতেন, সাহাবারা দিন রাত নামাজের মধ্যে দাঁড়ায় থাকতেন, দিন রাত সাহাবিরা কেবলই জিকিরের মধ্যে ডুবে থাকতেন, খালি মোরাকাবা করতে থাকতেন, এরকম ধারণা আর একটা অজ্ঞতা ইসলাম সম্পর্কে। রসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে এইভাবে শিক্ষা দেন নাই। সাহাবাম রাজিউল্লাহ তালু ঘর করতেন, সংসার করতেন, দোকান করতেন, অফিস আদালত করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, খেয়াত খামার করতেন, পৃথিবীর অন্য লোকদের মতো চলতেন, কিন্তু যেখানেই থাকতেন আল্লাহর সন্তুষ্টির উপরে 100% অটল থাকতেন। আল্লাহর কসম, এটাই ছিল সাহাবা একরামের জীবনের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য। শুনতেছো ভাইরা, এই এত বড় মানুষ হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যার সম্পর্কে বলছেন, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে, কারো নবী হওয়া সম্ভব হলে নিঃসন্দেহে উমর নবী হতেন। সে উমর রাদিয়াল্লাহু আনহু অবস্থা ছিল, মজলিস চলছে মসজিদে নববীতে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বাইরে ব্যবসা বাণিজ্যের মধ্যে বসবেন। কি কথা বুঝেন না, দুনিয়ার অর্থাৎ যেটা নিজের আয় ইনকামের একটা পথ ওখানে মজগুল। আবার যার সঙ্গে পার্টনারশিপ তাকে বলতেন যে কালকে কিন্তু আমি যাব, তুমি এখানে কাজ কাম করবে, বলে আচ্ছা ঠিক আছে। উনি আবার ওই পরের দিন হযরত উমর আসলেন, সাথীকে রেখে আসলেন, তুমি আজকে দেখাশোনা করো, ব্যবসা বাণিজ্য খেত খামার আমাদের যে আইন ক্যামের কাজগুলো তুমি আজকে সামলাবা, আমি আজকে রসুল সাল্লামের দরবারে যাব। শুনতেছেন ভাইরা, কি ছিলেন সাহাবাইকরাম, যে সাহাবাইকরামের রসুল সাল্লামের সঙ্গে সম্পর্কের কারণে কোরআন সুন্না হাদিস নিয়ে, ইসলাম নিয়ে, ইমান নিয়ে, আমল নিয়ে এমনকি ব্যস্ত ছিলেন যে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, সব ব্যবসা বাণিজ্য একদম টোটালি বন্ধ হয়ে গেছে, সব খেত খামার একদম শুকিয়ে গেছে, বাগ বাগান সব সাফ হয়ে গেছে, আর তারা খালি মসজিদে নববীতে বসে বসে জিকিরে মজগুল, এবাদতে মজগুল, আর আসমানের দিকে তাকিয়ে আছেন যে আল্লাহ পাক ওয়াদা করছেন আমারে রাজি করলে আমি রিজিক আসমান থেকে দেব, তাহলে আমাদের কোথাও যাওয়া লাগবে না ব্যবসা বাণিজ্যে, ওই যে আসতেছে আসমান থেকে রিজিক এখানে ধানসে পড়বে আমাদের বাসার মধ্যে, এইরকম কোন সিস্টেম ছিল? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমি বলছেন, তোমরা আমল করো আর হালাল রিজিক অন্বেষণ করো, ফাইন্না সামা লা তুমতিরু যাহাবান ওয়ালা ফিজ্জা, আকাশ কারো ঘরে কারো জন্য স্বর্ণ রূপা এরকম বর্ষণ করে না, টাকা পয়সা একদম ঘরের ভিতরে বর্ষণ করে দিবে না, এটা আল্লাহ পাকের নিজাম নেই, দুনিয়াতে এক নিজাম আছে, নিয়ম আছে, তার অধীনে তোমরা চলো। শুনতেছেন ভাই, কাকে বলবো এইসব কথা? যারা ইসলাম শিখতে চায়, বুঝতে চায়, তারা জানতে পারলে তো তারা মুগ্ধ হয়, উচ্ছ্বসিত হয়, আপ্লুত হয় যে ও ইসলাম এত সুন্দর যে আমি দুনিয়ার কাজ করবো সবই ঠিক মতো করতে পারবো, তাহলে এই যে আল্লাহ রসুলের কথার বাইরে না গেলেই আমি জান্নাত, ইসলাম এত সহজ এবং এত সুন্দর, ইন্না দীনা ইউসরু, ইসলাম তো একদম সহজ, তোমার অফিস ঠিক আছে, তোমার আদালত ঠিক আছে, তোমার ব্যবসা ঠিক আছে, তোমার ঘর বাড়ি ঠিক আছে, তোমার আপন জনদের সঙ্গে সম্পর্ক ঠিক আছে, সব বহাল, খালি এইটুকু যে কোন জায়গাতে আল্লাহ রসুলের কথার বাইরে তুমি যাও না, বাস তুমি পাক্কা ইমানদার, একদম তুমি জান্নাতুল ফেরদাউসের সুযোগ্য। কি কথা বুঝেন নেই, খালি যোগ্য না সুযোগ্য। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন যে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আমার যারা হয় ওদের চরিত্রই হয় ব্যবসা করে, কিন্তু ব্যবসার কারণে আমি আল্লাহকে ভুলে না, ব্যবসা ওকে আমি আল্লাহ থেকে পৃথক আলাদা করে ফেলে না, আমি আল্লাহকে ভুলে দেন, আমি আল্লাহ থেকে গাফেল করে না, আমি আল্লাহ থেকে ওকে দূরে সরে নেয় না, ব্যবসা করে। এইটা বলেন না আল্লাহ তাআলা যে আমার যারা হয় ওরা ব্যবসাই করে না, এই কথা তো বলেননি, বরং রসুল্লাহ সাল্লাহ আলাইসাম তো বলছেন ব্যবসা করলো আল্লাহকে খুশি রেখা, সে কেয়ামতের ময়দানে নবীদের এবং সিদ্দিকিনের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ, কি আজব ইসলামের সৌন্দর্য দেখো তো ভাইরা। তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাম তো এই কথা বলেন নাই যে হাসবা না, বরং তিনি বলছেন লা তুক সিরিজ জেহেক, তুমি কাল বেশি হাসির অভ্যাস করবে না, বেশি বেশি খালি হাসতে থাকো, এতে দিল মুর্দা হয়ে যায়, দিল মুর্দা হওয়া মানে আল্লাহ থেকে দিল গাফিল হয়ে যায়, এটা হলো দিল মুর্দা হওয়া। দিল এরকম বানানো চাই যেখানেই থাকি কথা বলি, মুখে হাসি, কাজকর্ম, দিলে আল্লাহর স্মরণ, দিলে আল্লাহর ধ্যান, দিলে আল্লাহর জিকির সর্বদা জাগ্রত, অব্যাহত, অবিরত ভাবে। কি কথা বুঝেন নাই? নিরন্তর আল্লাহর স্মরণ ধ্যানে মশগুল অন্তরাত্মা, এমন ভাবে হৃদয়টাকে বানাতে চাই। কথা বুঝেন নাই ভাইরা? এই এটা হলো ওয়াল ঈমান ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। কাজে কর্মে সবকিছুতে আছেন তারা, মুখে হাসি, ঠোঁটে হাসি, কিন্তু অন্তরে আল্লাহর ভালোবাসা, অন্তরে আল্লাহর জিকির, অন্তরে আল্লাহর স্মরণ, অন্তরে আল্লাহ পাকের ধ্যান। বুঝে আসতেছে ভাইরা? স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র এবং জীবনের এমন আকর্ষণীয় এক অধ্যায় ছিল, বৈশিষ্ট্য ছিল, রং ছিল, যে সব সময় এই ঠোঁটে এই একটা মুস্কি হাসি লাগাই থাকত, মুস্কি হাসি লাগাই থাকত। আর কখনো তো কখনো তিনি খালি মুস্কি হাসতেন না, হাসতেন, কখনো কখনো হাসতেন। যার হাসি দেখার মতো হক ছিল তার জন্য তিনি হাসতেন। আর কখনো তো এমনটা হাসতেন আল্লাহ পাকের সৌন্দর্যের কথা মনে করে যে মারির দাঁতগুলো পর্যন্ত দেখা গেছে। শুনতেছেন ভাইরা? হাদিস শরীফে নাই এসব কথাবার্তা। কিন্তু এক শ্রেণীর লোক এরকম তৈরি হয়েছে, কোন থেকে এরা ইসলাম শিখছে খোদা জানে, কোন জাহেলের কাছ থেকে ইসলাম শিখছে। ইসলাম সম্পর্কে এত বেশি বিভ্রান্তির মধ্যে থাকার কারণে যে অমুসলিম দুনিয়াতে ইসলামের বদনামই হয়, এদের মাথায় এসব চিন্তাই নেই। এরা ইসলাম মনে করে আমি খালি কোন রকম ইসলামটুকু পালন করতে হলো। ইসলাম কারো বাপ দাদার সম্পত্তি না, ইসলাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, সারা দুনিয়ার সব মানুষের জন্য। যে গরিব মানুষ তার জন্য, ধনী তার জন্য, যে প্রজা তার জন্য, বাদশাহ তার জন্য। বাদশাহ যখন গর্জন করবে, হুঙ্কার দিবে, প্রচন্ড দুর্দণ্ড প্রতাপে শাসন করবে, তখনও তার সঙ্গে ইসলাম থাকতে হবে। কিন্তু তার দুর্দণ্ড প্রতাপও দেখাইতে হবে, নাহলে সে বাদশাহ থাকবে কেমনে? দুর্দণ্ড প্রতাপ দেখার মুহূর্তেও তাকে ইসলাম নিয়ে চিন্তা থাকতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন গর্জন করতেন, ইসলামের মধ্যেই গর্জন করতেন। আলী কারামুল্লাহ তাআলা সিংহের মতো যখন গর্জন করতেন, ইসলামের ভিতরে থাইকেই ইসলামের সিংহের গর্জন দিতেন তিনি দুনিয়াতে। ইসলামের সিংহের হুঙ্কার শুনতো দুনিয়া তার জবান থেকে। শুনতেছো ভাই না? আর যাদের মধ্যে ঈমান না, ইসলাম না, তাদের হুঙ্কার শুরু হলে মানুষের কাতারে থাকে না, পশুর কাতারে গিয়ে হুঙ্কার দেয়, জঙ্গলের পশুর মতো করে হুঙ্কার দিতে থাকে। আর এক মোমেন যখন হুঙ্কার দেয়, গর্জন করে, ইসলামী সিংহ, মুসলিম সিংহ এবং ইমানের সিংহের আওয়াজ শুনে পৃথিবী বলছিলেন। ওনার এক নাম ছিল হায়দর, হায়দর মানে সিংহ। যুদ্ধের ময়দানে গিয়ে তিনি হুঙ্কার দিয়ে বলছিলেন, হে জানো তোমরা, আমি সেই সন্তান, সেই মানুষটা জন্মের পরে যার মুখ দেখে মা বলছিলেন সিংহ জন্ম হয়েছে। আমার মা আমাকে দেখলেই নাম রাখছেন সিংহ। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমার মা সবচেয়ে বেশি সন্তানকে চিনে, সে মা আমাকে দেখলেই বলছেন এটা আমার ঘরে সিংহ পয়দা হয়েছে, আমি সে সিংহ আজকে ময়দানে আসছি। তখন তো বাবু ছিলাম, আর এখন এত কাল পরে তো বড় হয়ে ময়দানে আসছি। বাবু থাকলে যে সিংহ ছিল, এখন কি অবস্থা বুঝো তোমরা? ফের ব্যাখ্যা করে আরো বলছেন, কালাই ছিল গাফাত করিহুল মঞ্জারা। এই মনে করো না যে খালি বাবু, খালি নামের সিংহ, কালাই ছিল গাফাত, জঙ্গলের সিংহ তোমরা দেখো নাই, সেরকম এক সিংহ আজকে তোমাদের সামনে আসছে। করিহুল মঞ্জারা দেখলে তোদের খবর হয়ে যাবে, আত্মবিত্তে গলে যাবে, এসা ভয়ঙ্কর সিংহ আজকে এখানে। ওরে বাপরে, যুদ্ধের ময়দানে গিয়ে যে ভাইরা আমার, বোনেরা আমার, আমরা মুসলমানরা আসছি আল্লাহর রহমতে, রহমতের পয়গাম নিয়া, ইমানের পয়গাম নিয়া। আপনারা কি খবর আপনাদের ভাই জানেরা? ওয়াহ ওয়াহ ওয়াহ, এটাকে ইসলামী যুদ্ধ বলে? যুদ্ধের ময়দানে তো এসা গর্জন করা চাই যে সমস্ত পৃথিবী কাঁপতে থাকে। টর হম যাই হোক, কোথা থেকে শুরু করলাম তো কোথায় গেট করছি। কিছু লোক ইসলামকে চিনছে খালি কালমা পড়া, নামাজ পড়া, উজু করা, গোসল করা, উজু ইস্তেঞ্জা করা, না ইস্তেঞ্জাও এমন শিখছে যেটা অন ইসলামিক ইস্তেঞ্জা, বিলকুল সুন্নতের খেলাফ এক মূর্খতার ইস্তেঞ্জা। ইস্তেঞ্জা করে ইস্তেঞ্জা শুকানোর জন্য, পেশাব শুকানোর জন্য দৌড়াদৌড়ি করতে থাকে, লাফালাফি করতে থাকে, মনে হয় যে সেনাবাহিনীর প্যারেড চলতেছে অথবা সদর গার্ডের কুলিরা বস্তা নিয়ে দৌড় দিছে। এগুলো কথাই বলি, কি মূর্খতা লোকদের, মূর্খতার চর্চাকে এই লোকগুলো অজ্ঞতার কারণে সুন্নত মনে করে। কোন সাহাবী এরকম লাফালাফি করছিলেন পেশাব করার পরে? এক ঠ্যাং ওদিক লম্বা করে, এক ঠ্যাং এদিক লম্বা করে, উমর রাজিয়াল্লাহ তাআলা থাকলে ওখানে এদেরকে এক একটার ধরে দৌড়া লাগাইতেন। ইসলাম শিক্ষা দিছে কে ইসলামের বদনাম করার জন্য? এগুলো কি পেশাব করো, থোড়াসা হাঁটো যদি দরকার হয়, স্বাভাবিকভাবে পানি ব্যবহার করো, বস খতম মুআমালা, তা আগে চলো নামাজে যাও। আর যদি একদম পূর্ণ ক্লিয়ার হতে চাও অপারেশন করো, গাড়িটা অপারেশন করে থলি বলি ফালাই দোস, যাতে ভিতরে কিছু না থাকে। আর না হলে তো অজ্ঞতা থেকে তওবা করো, মূর্খতার আচরণ থেকে তওবা করো। মহারাজ থানবী রহমতুল্লাহ আলাই বলতেন, ভাই সিস্টেমই এরকম, যতই এখানে দাপাদাপি করবা, টিপাটিপি করবা, কিছু না কিছু ওখান থেকে সেন্টার থেকে আউট হইতেই থাকবে। কিছু না, যতই দাপাদাপি ঝামেলা করবা, টিপাটিপি করবা, ততই সেন্ট্রাল পজিশন থেকে, গোডাউন থেকে কিছু না কিছু গেট আউট হইতেই থাকবে। গেট আউট মানে গেট আউট, এত কোনো কঠোরতা নাই তো ইসলামে। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম যখন পেশাব করতেন, যাতে মনের ভিতরে খটকা না আসে, কি জানে আবার বাইরে লোক কিনা, তখন নিজেই পানি নিয়ে নিজের সম্মুখে শরীরের উপরে ছিটাই দিতেন। এমনি ভিজে গেছে আর কি, এমনি তো ভিজে গেছে, আর বাইরে বাইরে যে বললে সন্দেহ কোনো অবকাশ নেই, আগে ভিজে রাখতেন ছিটাই মিটে, যাতে ওয়াসওয়াসার কোন পাত্তাই না দেওয়া হয়। ওয়াসওয়াসার পাত্তা দেওয়া মানে শয়তানের সঙ্গে চলা, ওয়াসওয়াসাকে যে পাত্তা দেয় সে বেউকুব মানুষ, পাকা বেউকুব ইনসান। সে ইমানের পবিত্র এবং পরিচ্ছন্ন মার্জিত সুশৃঙ্খল জিন্দিগি এখনো সে শিখেই নেই। ওয়াসওয়াসার গোলামি না করা চাই, যে ওয়াসওয়াসার পিছনে পড়ে খালি উজু করতেই থাকে, খালি গোসল করতেই থাকে, খালি পবিত্র হইতেই থাকে। এত পবিত্র হওয়ার কথা কে বলছে তোমাকে? আল্লাহ বলছেন না রসুল বলছেন? এগুলো বলে শুধু তোমার নফস এবং শয়তান। তুমি আল্লাহর গোলামি করবো না নফসের এবং শয়তানের গোলামি করবো না, কথা বলো ভাই। এই জন্য ওয়াসওয়াসার কোন ওয়াসওয়াসার চিকিৎসা হলো এর পাত্তাই দিতে নাই, একটু কিছু ধরলে হাত পা নাপাক হয়ে গেছে, বাথরুমে একটু গেলে বাথরুম থেকে বাইরে হলে ধু পাও ধু একদম গ্রাম পর্যন্ত, রান্না হলে তুমি নাপাক, এইটার রান পর্যন্ত পাও ধোয়া না, এটাকে নিয়ে পানির মধ্যে চুবানো দরকার। যতবার পেশাব করতে যাবে বাথরুম থেকে বাইরে হলে ওরে ধরে নিয়ে এক জায়গায় পানির ভিতরে চুবানো দরকার, যে তুই নাপাক হয়েছিস তো চুবে দিয়ে ধরে, কথা বলো না। এক একজন যতবার পেশাব পায়খানা করবে প্রত্যেক প্রত্যেকবারে যদি নিয়ে তার পানির ভিতরে চুবানো লাগে, এটা সুস্থ থাকবে না অসুস্থ হয়ে মরবে, নিউমোনিয়া হয়ে মারা যাবে। এটা ইসলাম এইরকম বোকামি কাউকে শিক্ষা দেয়নি। এগুলো মূর্খতা, এগুলো নফসের ধোকা, এগুলো শয়তানের ধোকা। শয়তান চায় মানুষ নষ্ট হোক, ক্ষতিগ্রস্ত হোক, তার দুনিয়া বরবাদ হোক, তার আখেরাত বরবাদ হোক, তার শৃঙ্খলা বরবাদ হোক, তার স্বাস্থ্য বরবাদ হোক, তার মানবীয় সৌন্দর্য বরবাদ হোক, তার সামাজিক সুন্দর জীবন সুশৃঙ্খল জীবন বরবাদ হোক, শয়তান এটা চায়। এই জন্য অস্ত্রসার পিছনে চলা মানে নিজের ইমান জীবনকে নষ্ট করা, নিজের সুন্দর কর্তব্য পরায়ণ কর্তব্য মুখর এক জিন্দগিকে বরবাদ করা, সুশৃঙ্খল মার্জিত জীবনকে বরবাদ করা। অস্ত্রসার তো ক্ষতিকর জিনিস, এই জন্য সকলে অস্ত্রসার তরক করার, অস্ত্রসার পরোয়ানা করার পাক্কা এরাদা করো, অস্ত্রসার গোলামি করবো না ইনশাআল্লাহ। হানাফি মজাবের শিক্ষা হল যে অন্যান্য মজাবে আছে যে কোন মানুষ যদি নিজের লজ্জার স্থানে হাত লেগে যায় তাদের উজু ছুটে যায়, কি কথা বুঝুন নাই, উজু ছুটে যায়। তো হানাফিদের উজু ছুটে না, কিন্তু এটি টাইট উজু, তাই না? হানাফিদের উজু এত মজবুত, এতে ছুটে না। এত মজবুত কি জন্য হানাফিদের উজু? এক সাহাবি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবিকে একজন বলছেন, জিজ্ঞাসা করছেন যে মসজিদে যাকার করলে নিজের লজ্জাস্থান হাত লাগলে তে উজু কি যাবে না? ওই সাহাবি বলছেন যে এত বড় নাপাক যদি তোমার লোক নাপাক অঙ্গ লাগা থাকে, হাত লাগলেই তুমি নাপাক, এটা কাইটা ফালাই দাও, বারো মাস পবিত্র থাকা সহজ থাকবে। সাহাবি ফতুয়া দিচ্ছেন, কেসা ফতুয়া, শুনতেছো ভাই না? ওয়াস ওয়াসার আড্ডাই কত করে দাও, আড্ডাই করে দিয়ে শুনতেছো ভাই না? এজন্য হানাফিরা বহুত মজবুত লোক মাশাআল্লাহ। মহানবীদের উজু কাবি মজবুত, সহজে শুনতে চান। যাই হোক, কিসের থেকে এত কথা বলা হলে তো কি যায়? ও হ্যাঁ, তাহলে তো আল্লাহ রহমুল্লাহ আমাকে বললেন যে ইঞ্জিনিয়ার সোহেলকে নিয়ে আমি পেরেশান, কি করতে পারি? আমি বললাম হজরত জি, একে ডাইকে একটু মহব্বতের সাথে হজরত যদি যেভাবে বুঝান তো ওরকম কিছু বললে বুঝাইলে ভালো হয়। আমাদের বাংলাদেশে আসছিলেন ইঞ্জিনিয়ার সোহেল সাহেব হজরতের সঙ্গে, তো আমার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ছিল, কিন্তু করাচি গেলে আমি সালাম দিলে সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম, সোজা হেঁটে চলে যেত। কেমন আছেন, কি খবর, কবে আসছেন, কোনো আলাপই নেই। অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিচ্ছেন, যখন কাউকে দেখো আসছে তো পরিচয় নেয়, জিজ্ঞেস করো কে তুমি, কোথা থেকে আসছো, হ্যাঁ না ইত্যাদি, একটু আলাপ করো তার সঙ্গে, এটা মেহমানের হক। তো কিছুই খবর নেই। তো যাই হোক, হজরত ওয়ালাকে এটা বললো, হজরত বললেন তুমি ডাকো, করে ডেকে নিয়ে আসলাম। হজরত অনেক আন্তরিকতার সাথে বড় মহব্বতের সাথে দীর্ঘক্ষণটাকে বুঝাইলেন এবং বললেন, মিয়া তুমি যে পথ ধরছো তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি একদমই মানসিক রোগী হয়ে যেতেছ, এরকম করবা না। যাকেই দেখো হাসি খুশি মানুষ তার সঙ্গে উঠবা বসবা, যারা হাসি খুশি কথা বলে বসে একটু শুনবা, তো তোমার এই রোগের চিকিৎসা হবে, তুমি সুস্থ হবে, এটা আমি চাই। সে তো হজরতকে মানে, জি হজরত আমি চেষ্টা করবো, কিন্তু তার এই অবস্থা নাই। তো আমেরিকার আটলান্টা থেকে এক পীর ভাই আসছেন, তার নাম হল আব্দুর রাজাক জুম্মানি। এমন হাসাইতো বেচারা, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। আব্দুর রাজাক জুম্মানি আসলেই ওই সোহেল সাহেব ইঞ্জিনিয়ার সোহেল গিয়ে তার কাছে বসে থাকছে। আব্দুর রাজাক জুম্মানি এমন বলতেন, ইঞ্জিনিয়ার সোহেল হাসতে হাসতে একদম শুয়ে পড়তেন। এখন তো বেচারা এক আল্লাহওয়ালা লোক এবং বহু মানুষ তার সঙ্গে সম্পর্ক রাখে, যাদেরকে তিনি এখন তরবিয়ত করেন, হযরতের খলিফা তিনি এখন। শুনতেছেন ভাইরা, নিজেই যদি অচল হয়ে যায় আরেকজনের অচলত্বের চিকিৎসা করবে কেমনে? সে কথা বুঝেন নাই, কি আর বলা বসে। হ্যাঁ, জোর করে হই হুল্লা করে হাসার কোনো দরকার নেই, জোর করে আর অটোমেটিক হাসি আসে, এটাকে একদম ব্রেক লাগাইয়া খুব জোরে থামানোর দরকার নাই। আবার চিৎকার বাক্তার গিয়ে দশ বারি ফাটে হাসাও কোন বিষয় না, এটারও কোনো দরকার নেই। স্বাভাবিক জিন্দগি, হাসি খুশির মধ্যে থাকা, কিন্তু গুনার পথে না আসা, নাফরমানির পথে না আসা, হ্যাঁ না, কুদৃষ্টি করে বিনারীকে দেখে উল্লাসে আসতেছে, এই হাসি লানতওয়ালা। আর আবু বকর সিদ্দিককে দেখে হাসলে এই হাসি নূরওয়ালা, নমরুদকে দেখে হাসলে হাসি লানতওয়ালা, আর হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে হাসলে হাসি নূরওয়ালা, জান্নাতওয়ালা, আল্লাহওয়ালা হাসি এটা। একজনে কাঁদতেছে খুব মনোযোগে আল্লাহর দিকে মোতাওয়াজ্জিয়া, দিকে খুশিতে হাসতেছে, এই হাসি রহমত নিয়ে আসে, এই হাসি রহমত নিয়ে আসে। আরেকজনের সিনেমা হলে ঢুকতেছে, এটা দেখে উল্লাস করতেছে, এই হাসির উপরে আজাব নাজিল হয়, লানত নাজিল হয়। শুনতেছেন ভাইরা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে বেশি হাসা যার কারণে দিল আল্লাহ থেকে গাফিল হয়, সেই ধরনের হাসি নিষেধ করছেন, সেই ধরনের হাসির অভ্যাস না বানাইতে বলছেন, একদমই হাসতে নিষেধ করছেন, এটা সঠিক না, এটা সত্য না, বিলকুল বেঠিক। কি আর বলা, বস আল্লাহ আমাদের মাফ করে দেন। চলো ভাই, আমি যদি এখানে পিড়ি মুড়িদির ব্যবসা করতাম তো এইরকম বয়ান কি আমি করতাম? তাই না? যে যেভাবে করতো, হ্যাঁ আপনি বুজুর্গ মানুষ, ইয়েস ওকে সব ঠিক আছে, তাই না? তোর বিয়ে তো গাভীর জিনিস, এক ইঞ্জিনিয়ার বেচারা বায়াত হওয়ার জন্য এখানে ঘোরাঘুরি করছে কয়েকদিন, কিন্তু সে এবাদতের এমন অভ্যাস, ভয় পায় যে আমি জানি আবার মুড়ি ধরলে ব্রেক মারে কিনা। তো গিয়া আমাকে একদিন বলল, আমি অনেক জায়গায় গেছিলাম, আমি তো এরকম এবাদত করি, তো আমাকে বলে হ্যাঁ এরকম করলে তো পাগল হয়ে যাবেন, সেজন্য ডরে কোথাও বায়াত হই না, কেন আপনার কাছে তো আসছি, ভালোই লাগে আলহামদুলিল্লাহ এখানে তালিম তোর বিহত, কিন্তু আমি ভয় পাইছি আপনি ব্রেক দেন কিনা। আমি কিচ্ছু বলি নাই, চুপচাপ থাকছি, এক শব্দও বলি নাই। পরে আরো কয়েকদিন ঘুরছে গেছে, থাকছে আসছে গেছে, পরে একদিন বলে যে তো বায়াত করেন আমারে। পরে আমি চিন্তা করলাম যে আমি আবার বায়াত করে খেয়ানত করি কিনা, কারণ বায়াত হওয়ার পরে তাকে তাকে তরবিয়ত করা, গঠন করা, ত্রুটিগুলো সংশোধন করা, এটা দায়িত্ব হয়, আমারও দাঁড়ির সাথে সে দায়িত্ব পালন করতে হয়, কিন্তু এটা আল্লাপাক তৌফিক না দিলে হয় না। যাই হোক, তার ব্যাপারে আল্লাপাক আমাকে যেভাবে বুঝার তৌফিক দিচ্ছেন তার তরবিয়তের বিষয়টা, সেভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি এবং বললাম ঠিক আছে, তোর বায়াত করলাম, চুপচাপ থাকি আমি। কিন্তু সে আসে বসে দেখে সব, আমি দেখতেছি অটোমেটিকলি তার ধীরে ধীরে পরিবর্তন, হালকা মাত্রায় হল, স্লোলি হল, তার মধ্যে পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ, যদিও এটা দ্রুত গতিতে হচ্ছে না, না ধীরে ধীরে। তো সকলকে একভাবে তরবিয়ত করা যায় না। চলো ভাই, চলুন বাইচা জায়গা ফ্যাক্টরি বানানোর জন্য, বিল্ডিং বানানোর জন্য, একশো তলা আরো করার জন্য, আরো দশটা ফ্যাক্টরি বানানোর জন্য বাইচা জায়গা, বাইচা আসি ছেলেপেলেরা খাবে টাবে, আরো পঞ্চাশটা ফ্যাক্টরি করি, আরো তিরিশ চল্লিশ পঞ্চাশটা বাড়ি করবো ঢাকাতে, চট্টগ্রামে, রাজশাহীতে, খুলনাতে, বরিশালে, হ্যাঁ না? এটা কোনো বিষয় হলো? বাঁচবো আল্লাহর জন্য, বাঁচবো বন্দেগীর জন্য, বাঁচবো ইমানি জিন্দগির জন্য। হ্যাঁ, এর সঙ্গে এই দুনিয়ার যা দরকার সেগুলোরও খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। সেটা প্রাসঙ্গিক, সেটা মুখ্য না, সেটা লক্ষ্য না, সেটা মূল না, আসলে হচ্ছে আমি আমার জীবন আল্লাহর জন্য। বাকি অন্যান্য কর্মকাণ্ড সংগঠিত হবে, সেগুলো সম্পাদিত হবে, কিন্তু প্রধান থাকবে ইমানি বিষয়টা। চলো, আরে ভাই চলো আগে চলো, জি সুর লইছে মিয়া যে ফজর রক্ত হয়ে যাবে সুরে সুরে, এসা জঙ্গলি সুর পাইছে কোথায়? এমন এক টান মারো যে মনে হয় যে ভাটিয়ালি সুর, একলা তিন চার জনটা একলা টানতেছে মিয়া, এসা কোন সুর দাও সুন্দর লাগে জলদি আগানো যায়, এসা সুর লইছে যে অনেকে কথা কইতে গিয়ে খালি কোথাইতে থাকে, এই টাইপের সুর, কোন কুল নাই কিনারা নাই শেষ নাই প্রান্ত নাই অন্ত নাই। আমি একদিন বলছি সুরকে মুখ্য না বানাও না, সুর সৌন্দর্যের জন্য, সুন্দর সুরে কথা বললে সুন্দর লাগে। এক বুজুর্গকে এক পক্ষীকে কেউ জিজ্ঞাসা করছেন যে কবিতা ছন্দ সুর দেওয়া এটা কেমন, তো তিনি বলছেন সুন্দর আওয়াজ তো সুন্দর, বস কথা ক্লিয়ার। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কোরআন পড়ো সুন্দর আওয়াজে, একজনে কোরআন পড়ে কি পড়ে না পড়ে না, কোরআন বড় সুন্দর আওয়াজ, তাই না? এটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন, এটা কোরআনের সৌন্দর্য ফুটে ওঠে সুন্দর আওয়াজের মধ্যে। সুন্দর আওয়াজে পড়া দর্শনীয় না, কিন্তু সেটাকে মুখ্য না বানানো, বাস কত মহামান। চলো শাইখ রহমতুল্লাহ বলতেন যে আউলিয়া একরাম যারা আল্লাহর বলি যারা আল্লাহকে যারা খুঁজে মরে তাদের রং জীবনের রং এই হয়, মনের এবং প্রাণের রং ধরন এই হয় যে রুহানিয়ত কা শহর বসায়া বদন সে দূর, যে নূরের এক শহরে তারা বাস করে দেহ থেকে দূরে, নূরের এক শহরে। এর মানে যে যার যে দেহের গোলামি করে সে মিথ্যা বলে, ধোকা দেয়, হিংসা করে, কুদৃষ্টি করে, ফেতনা করে, ফসাদ করে, বিশৃঙ্খলা করে, দুনিয়া নিয়ে মরে, শিয়াল কুকুরের মতো জিন্দগি নিয়ে থাকে, যে দেহের সঙ্গে সম্পর্ককে প্রাধান্য দেয়, আর যে দেহের সম্পর্কের পরোয়া করে না, আল্লাহর সঙ্গে সম্পর্কে সম্পর্কই যার মুখ্য, তো তার রুহানিয়ত থাকে মুখ্য বিষয়, ইমান থাকে তার মুখ্য বিষয়, আলোকিত জীবন থাকে, গতি থাকে, কর্ম থাকে তার মুখ্য বিষয়। কোথা বুঝেন নেই, রুহানিয়ত কা শহর বসায়া বদন সে দূর, এই দেহের সঙ্গে তার সম্পর্ক থাকে দুর্বল, দেহকে সে গোলামের মধ্যে দেহকে সে ইস্তেমাল করে আল্লাহ পাকের ভালোবাসার পথে, আল্লাহর বন্দিগির পথে, ইমান শিক্ত হেনা জিন্দগির পথে দেহকে সে ইস্তেমাল করে। এই দেহ তুই মাওলার গোলামিতে থাকবি, কিন্তু আমি তোর গোলামি করতে পারবো না, কি কথা বুঝেন না? কিন্তু অনেকের অবস্থা এই যে দেহ নিয়েই ব্যস্ত, বিউটি পার্লার বানাইছে দেহ নিয়ে ব্যস্ত, কানের ঠিক করে, গালের ঠিক করে, চোখের ঠিক করে, ভুরু ঠিক করে, আরে ভাই লাহাল লক্ষ্য বললে দেহ নিয়ে এত ধান্দাবাজি, এ কোনো বান্দার কাজ হইতে পারে না, তাই না? বান্দা আল্লাহকে নিয়ে, বান্দা বন্দিকে নিয়ে ব্যস্ত থাকবে, বান্দা তাকে বলে যে মহান আল্লাহর হাতে বান্দা থাকে সর্বদা, সদা যে মহান আল্লাহর হাতে বান্দা থাকে তাকে বলে বান্দা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আজকে যারা হাসতে ভয় পেতেছিল এতদিন তারা হয়তো হাসতে পারবে মনে হয় আজকের থেকে, অনেক অনেকে হয়তো চিন্তা ভাবনা করতেছে দেখি ব্যাপারটা কি করা যায়, যারা একদম সিরিয়াস দরবেশ মানে মাথা পাগল দরবেশ তারা এখন হয়তো আজকে চিন্তা করবে যে যা শুনলাম নতুন নতুন মনে হচ্ছে, আচ্ছা দেখি কি করা যায়। তাদেরকে আমি পরামর্শ দিব, বাসায় গিয়া চাদর গায়ে দিয়া ওয়াইফের সঙ্গে আলাপ করো, পরামর্শ করো যে হুজুরের এই বয়ান সম্পর্কে তোমার কি মতামত। ওয়াইফকে জিজ্ঞাসা করো, লাইফ মেম্বারকে জিজ্ঞাসা করো যে মেম্বারের এই বয়ান মেম্বার তোমার কেমন লাগে। ভেরি টেস্ট না বেটা, ভেরি টেস্ট টেস্টি। দোয়া করো ভাই মুক্তা স্যার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা ওয়াফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফনা ওয়াফু আন্না, আল্লাহুম্মা কুন লানা ওয়া জাআলনা আলাইক, আল্লাহুম্মা কুন লানা ফাযিলা লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, اللهم اعصنا عقوبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة، اللهم أعط نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها، رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم إنا نسألك حبك حب من يحبك والعمل الذي يبلغنا حبك، اللهم اجعل حبك أحب الأشياء إلينا واجعل خشيتك أحب الأشياء عندنا. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق الرجال القدر، اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا، اللهم ادر معاف کرنا اپنا محبت دان کرنا، اللهم ادر اپنا محبت معرفت نصیب کرنا، প্রতিদিন ইচ্ছা সাথে বন্দীদের মধ্যে মহব্বতের মধ্যে কাটানোর তৌফিক দান করেন, সুন্নত তরিকার জিন্দগি আমাদেরকে দান করেন, নিজেদের জজবা নিজের খেয়াল নিজেদের চিন্তার উপরে চলার বদলে আল্লাহ সর্বক্ষণ আপনার মর্জি আপনার পছন্দ মোতাবেক চলার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম তরবিয়ত সুন্নতের নূরের রঙে জিন্দগি বানানোর আমাদের সকলকে তৌফিক দান করেন, নফস শয়তানের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করেন, ইহুদি খ্রিস্টান জীবনধারা বিধর্মীদের জীবনধারা কৃষ্টি কালচার থেকে আমাদের জীবনকে আল্লাহ আপনি একশো ভাগ পবিত্র করেন, মুক্ত করেন। আল্লাহ খাঁটি ইমানদারদের জিন্দগি আমাদেরকে দান করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবনের প্রতিচ্ছবি আপনি আমাদের জীবনকে বানিয়ে দেন, আল্লাহ তাদের জিন্দগির ফয়েজ বরকত আমাদেরকে নসিব ফরমান, আল্লাহ যেদিকে আপনি ডাকেন আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকেন আমাদেরকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যার যে কোনো রকমের রুহানি বিমারি আছে শারীরিক বিমারি আছে সর্বরকমের বিমারি থেকে আমাদেরকে মুক্ত করেন, সুস্থ করেন, আমাদেরকে আল্লাহ বলা করান, কামিল ঈমান জিন্দগি আমাদেরকে নসিব করেন, রমজানের খায়র বরকত আমাদের সকলকে দান করেন, রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত রমজানের প্রতিটি মুহূর্তের দিন রাতের সমস্ত নূর বরকত নীল করুণায় আপনি আমাদের সকলকে দান করেন এবং আমাদের ঘরওয়ালাদের দান করেন, দোস্ত এবং মহিবিনকে তাদের ঘরওয়ালাদেরকে দান করেন, আমাদের খানদানের সকলকে দান করেন, আল্লাহ তাম মহিবিনকে তাম মুসলমানদেরকে দান করেন, আল্লাহ যে কোনো বেদুর রাতে সবে কদর প্যারা রসুল সাল্লাহ আলাইসলাম এই কথা ঘোষণা করছেন, আল্লাহ আমরা বহুত ইনালায়ক বহুত কমজোর বহুত দুর্বল, এসা না হয় যে আমাদের কমজোরি দুর্বলতার কারণে অবহেলার কারণে সবে কদরের বারাকাত থেকে আমরা বঞ্চিত হই, নিজ দয়া সবে কদরের তমাম নূর ও বরকত আপনি আমাদের নসিব ফরমায়েন, সবে কদরের তমাম খায়র ও বারাকাত আমাদেরকে দান করেন, আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে দান করেন, সমস্ত মুসলমানকে দান করেন, সমস্ত নির্যাতিত মুসলিম দুনিয়াকে জালিমদের হাত থেকে আপনি রক্ষা করেন উদ্ধার করেন, বিপদগ্রস্ত বিপন্ন মুসলিম দুনিয়াকে তমাম বিপদ আপদ থেকে আপনি উদ্ধার করেন, আল্লাহ অমুসলিম দুনিয়াতে বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের এবং ইহুদি খ্রিস্টান ইত্যাদির এই জগতে তাদের পরিবেশে ভয়াবহ যে নাফরমানির ঝড় তুফান চলতেছে, আল্লাহ এই ফেতনা থেকে সব মুসলমানকে আপনি হেফাজত করেন, আমাদের সকলকে আপনি হেফাজত করেন, আল্লাহ আমাদের আমাদের সমস্ত শারীরিক রোগ ব্যাধি থেকে আমাদেরকে সুস্থ করেন, ইমানের জিন্দগি কামিল দান করেন, সকল সকলের তমাম নেক উদ্দেশ্য আপনি পুরা করে দেন, হর মুশকিল আসান করে দেন, আল্লাহ আমাদেরকে সেহত আফিয়ত কামনা নসিব ফরমান, আমাদের ঘরওয়ালাদেরকে সেহত আফিয়ত কামনা নসিব ফরমান, আর্থিক কষ্ট তকলিফ থেকে আমাদেরকে নাজাত দান করেন, আমাদের রিজিকে এবং ব্যবসা বাণিজ্যে বিপুল বরকত নসিব করেন, আমাদের সমস্ত নেক দোয়া সমূহ আপনি নিজ করণে কবুল করেন, সমস্ত মুসলমানদের যত নেক দোয়া আছে আপনি নিজ দয়া কবুল করেন, সকল দিনী প্রতিষ্ঠানকে দিনী মার্কাজকে দিনের খেদমত খাদেমদেরকে আপনি কবুল করেন, সকল সহিলাইনের সব দিনী খেদমতকে আরো গতিশীল আরো শক্তিশালী আরো বলিষ্ঠ আপনি বানায় দেন, আরো সফল করে দেন, আল্লাহ আমাদের জামে হাকিম গুলশান আক্তার কমপ্লেক্সকে আপনি কবুল করেন, এর তমাম জরুরিয়াতকে গায়বী খাজানা থেকে পুরা করে দেন, আল্লাহ যারা যে উদ্দেশ্যে দোয়া চাইছে সকলের নিয়ে উদ্দেশ্য পুরা করেন, আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, তামাম ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা থেকে আল্লাহ দেশকে আপনি রক্ষা করেন, হেফাজত করেন, আল্লাহ আমাদের দেশের সর্বাঙ্গীন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আপনি নিশ্চিত করেন, আল্লাহ আমাদের দেশকে অনেক সুন্দর বানায় দেন, আরো বেশি ইমানি পরিবেশ আপনি পয়দা করে দেন, আরো বেশি শান্তিময় ইনসাফপূর্ণ পরিবেশ আপনি পয়দা করে দেন, যারা জুলুম করে তাদেরকে জুলুম থেকে বিরত হওয়ার তৌফিক দেন, চুরি ডাকাতি যারা করে অন্যায় পথে চলে গুমরাহিতে চলে সকল অন্যায় পথ ত্যাগ করে নূরের পথে আলোর পথে হেদায়তের পথে কল্যাণের পথে জান্নাতের পথে আসার আপনি তৌফিক দান করেন, আমাদেরকে আপনার বানায় জিন্দা রাখেন, আপনার বানায় নির্ধারিত সময় আল্লাহ আপনার কাছে দায়িত্ব নিয়ে করিম মালিক নিজ করমে তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলা আপনি কবুল করেন, ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين দেখো হাসি সম্পর্কে এত এত দুঃসাহসে বয়ান করার মতো লোক তোমরা খুঁজা কিন্তু কম পাইবে, এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার জেহেনে এত দলিল প্রমাণ এত দৃষ্টান্ত সমূহ আছে আকাবিরের, কিন্তু এটা এখন এই রাত বেশি হওয়াতে আমি আর বলতে চাই নাই, আর তাছাড়া শারীরিকভাবে এতটা অনেক গরম গরম বলছি তো আজকে গরম দেশে, এক দোস্ত আমার বলছিল যশোরের আজকে হুজুরে অনেক গরম দেশে, আমিও তো আজকে অনেক গরম বললাম না, এইরকম ব্রেনের উপর চাপ পড়ে গেছে, পরে ভাবলাম আর বলা ঠিক হবে না তাই থামলাম, আর না হলে এতটা দলিল প্রমাণ এবং আকাবের জীবনের দৃষ্টান্ত সমূহ আমার এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অন্তর উপস্থিত ছিল, বলতে থাকলে কমপক্ষে সম্ভবত আর 30-35-40 মিনিট অন্তত পক্ষে আরো বলা হইত, সেজন্য যাতে এই চ্যাপ্টারটা স্পষ্ট হয়ে যায়, হ্যাঁ ম্যাগমুক্ত হয়ে যায়, তারপরও আশা করি যতটুকু বলছি ইনশাআল্লাহ তাআলা। তো বলতেছিলাম না মধ্যখানে যে কোনো বাপ মা কি চান আমার ছেলের চেহারা মলিন থাক, টেনশন যুক্ত থাক, হাসে না, সবসময় এরকম গালভার, এরকম কি কোনো বাপ মা পছন্দ করে? তা আল্লাহ রসুল কি জন্য চাইবেন যে আমার বন্ধু সবসময় গালভার করে কোকাইতে থাকুক, কি জন্য চাইবেন? হ্যাঁ আল্লাহ চান যে আমার বন্ধা খুশি থাকুক, খোশ থাকুক, হ্যাঁ সুখে থাকুক, আরামে থাকুক এবং আমাকে ডাকুক, হ্যাঁ বিপদে পড়লেও আমাকে না বলুক, আমার কাছেই বলুক যে আমি বিপদে আছি, হে প্রিয় আমাকে রক্ষা করেন, যাতে এটা প্রমাণ হয় যে আমার সঙ্গে ওর একটা সম্পর্ক আছে, কি কথা বুঝেন নে, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর সঙ্গে ভালোবাসার বন্ধন এবং সম্পর্কের ধরন এটা একটু পরীক্ষা করে দেখার জন্য, হ্যাঁ আজিব আল্লাহ পাকের শান মাশাআল্লাহ, বাকি আমরা বিপদ আপদ সইবার মতো এরকম যোগ্যতা সম্পন্ন লোক তো না, সেজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা আল্লাহ আমাদেরকে সব বিপদ থেকে বাঁচান, আমরা কমজোর বহুত দুর্বল, বিপদ সইবার মতো ক্ষমতা বুঝ আমাদের নাই, আপনি আমাদেরকে মাফ করে দেন, কিন্তু যদি হয় বিপদ তখন আল্লাহ পাকের কাছে আল্লাহর দিকে মোতাবজ্জি হয়ে থাকা এবং বলা যে কত বড় আপনার কত বড় বড় বন্দারাও বিপদ সইছে আপনাকে ভুলে নেই, আমাকেও তৌফিক দেন যে আমি এই বিপদে আপনাকে না ভুলি, আমি বিচ্যুত না হই, পথ না হারাই, কিন্তু হে আল্লাহ বিপদকে শান্তিতে আফিয়তে আপনি পরিবর্তন করে দেন, শুনতেছেন না, বিপদ পাইলে উল্লাস না করার চাই, হ্যাঁ কিন্তু মন খারাপও না করাচ্ছে, মনে মন খারাপ না করো, মন মনের ভিতরে খারাপই না আসে, দুশ্চিন্তা দুর্ভাবনা না আসে, মন ফ্রেশ থাকে, কিন্তু আল্লাহর কাছে দোয়া জারি থাকে। রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ছেলে হজরত ইব্রাহিম রাজিউল্লাহ ইন্তেকাল হয়েছে, রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের চক্ষু মুবারক থেকে অশ্রু ধারা প্রবাহিত হইতেছিল এবং তিনি বলতেছিলেন, হে ইব্রাহিম, তোমাকে হারানোর ব্যথায় আমি ব্যথিত, আমি বেদনা হত, কিন্তু আল্লাহ পাকের ফয়সালার উপর আমি খুশি, এমন কিছু বলবো না যাতে আমার আল্লাহ অসন্তুষ্ট হবে না। কি বিস্ময়, কি বন্দেগী, কি চমৎকার! একদিকে সন্তানের মহব্বতের হক চোখে অশ্রু প্রবাহিত হওয়ার দ্বারা প্রমাণিত হচ্ছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কান্দেন? বললেন যে এটা তো ওর প্রতি আমার স্নেহ মায়া মহব্বতের হকের বহিঃপ্রকাশ মাত্র। কি কথা বুঝেন না? ওইদিকে একদিকে সন্তানের হক এর রেয়ায়, আরেকদিকে মহান রব্বুল আলমের হকের পূর্ণ লেহাজ, দুইটা সমন্বয় করে চলার নামই ইসলাম, এবং এটাই বন্দেগী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।